যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য নম্বর ৫ ইশাইয়া ৪০ সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও। ইশাইয়া ৪০-এর প্রথম ১৭ পদে ভবিষ্যৎবাণীতে ১৪৪,০০০-এর অবস্থান সাড়ে তিন দিনের শেষে নির্ধারিত হয়েছে, যেখানে তারা রাস্তায় মৃত অবস্থায় পড়েছিল যখন পৃথিবী আনন্দ করছিল। সমস্ত নবী একে অপরের সঙ্গে একমত এবং তারা যে ভবিষ্যৎবাণীমূলক ঘটনাগুলো উপস্থাপন করেন সেগুলো সব সময় অন্য নবীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার স্রষ্টা নন।
আর ভাববাদীদের আত্মারা ভাববাদীদের অধীন থাকে, কারণ ঈশ্বর বিশৃঙ্খলার কর্তা নন বরং শান্তির, যেমন পবিত্রদের সকল মণ্ডলীতে ১ করিন্থীয় ১৪:৩৩।
সান্ত্বনাকারী, যাকে যীশু তার অনুপস্থিতিতে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যিশাইয়ার শেষ ভবিষ্যৎবাণীমূলক আখ্যান গঠিত ২৬টি অধ্যায়ের প্রথমটির প্রথম পদের একেবারে প্রথম শব্দগুলিতেই স্থাপিত হয়েছে। সান্ত্বনা দাও আমার প্রজাদের, তোমাদের ঈশ্বর বলেন। প্রথম উল্লেখের নিয়ম জোর দিয়ে বলে যে পরবর্তী ২৬টি অধ্যায় সান্ত্বনাকারীর আগমনের পরিপূর্ণ ও চূড়ান্ত পরিপূরণের প্রেক্ষিতে বোঝা উচিত।
আর আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের আরেকজন সান্ত্বনাকারী দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। কিন্তু সেই সান্ত্বনাকারী অর্থাৎ পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সবকিছু শেখাবেন এবং আমি তোমাদের যা যা বলেছি তা সব তোমাদের স্মরণ করিয়ে দেবেন। যোহন ১৪:১০-২৪।
মিলারাইটদের ইতিহাসের মধ্যরাত্রির আহ্বান ১৪৪,০০০-এর ইতিহাসে পুনরাবৃত্তি হয়।
একটি বিশ্ব অধার্মিকতা, প্রতারণা ও বিভ্রমে নিমজ্জিত মৃত্যুর ছায়াতেই ঘুমিয়ে ঘুমিয়ে আছে। তাদের জাগাতে আত্মার যন্ত্রণাকে অনুভব করছে। কোন কণ্ঠস্বর তাদের কাছে পৌঁছতে পারে? আমার মন ভবিষ্যতের সেই সময়ে চলে গেল যখন সংকেত দেওয়া হবে, দেখো বর আসছেন, তো মরা বেরিয়ে গিয়ে তার সাক্ষাৎ করতে যাও। কিন্তু কেউ কেউ তাদের প্রদীপ পুনরায় পূরণের তেল সংগ্রহ করতে দেরি করবে, আর খুব দেরিতে তারা জানতে পারবে যে তেল দ্বারা প্রতিনিধিত্ব করা যে চরিত্র তা হস্তান্তরযোগ্য নয়। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ১১ ফেব্রুয়ারি ১৮৯৬।
প্রশ্ন করা হয়েছে, কোন কণ্ঠস্বর পারে জাগাতে তাদের যারা ঘুমিয়ে আছে? ইশাইয়ার ৪০ অধ্যায়ে যে কণ্ঠস্বর তাদের জাগায়, সেটিই সেই কণ্ঠস্বর যা অরণ্যে ডাকে,
তোমরা জিরুসালেমকে সান্ত্বনার কথা বলো এবং তার কাছে ঘোষণা করো যে তার সংগ্রাম শেষ হয়েছে, যে তার অপরাধ ক্ষমা করা হয়েছে, কারণ সে তার সমস্ত পাপের জন্য প্রভুর হাত থেকে দ্বিগুণ পেয়েছে। অরণ্যে যে চিৎকার করে তার কণ্ঠ, যিশাইয়া ৪০:২-৩।
মধ্যরাত্রির আহ্বানের বার্তায় শেষ বৃষ্টির বার্তাও।
আপনারা প্রভুর আগমনকে অত্যন্ত দূরের ব্যাপার করে তুলছেন। আমি দেখেছি শেষ বৃষ্টি মধ্যরাত্রির আহ্বানের মতোই ততটাই হঠাৎ করে আসছে এবং ১০ গুণ শক্তি নিয়ে। স্পল্ডিং অ্যান্ড মাগান, ৫।
ঈশ্বরের বাক্যে যে বহু প্রতীক পাওয়া যায়, তাদের মধ্যে এমন একটি প্রতীক আছে যা শেষ বৃষ্টির বার্তাকে উপস্থাপন করে। এটি হল শব্দ বা বাক্যাংশের দ্বিগুণ পুনরাবৃত্তির দ্বারা চিহ্নিত একটি প্রতীক। শব্দ বা বাক্যাংশের দ্বিগুণ পুনরাবৃত্তি শেষকালের মধ্যরাত্রির ডাক, অর্থাৎ শেষ বৃষ্টির বার্তার প্রতীক। সান্ত্বনা দাও কথাটির দ্বিরুক্তির প্রতীকিতা ইশাইয়া বইয়ের ৪০ অধ্যায়ের আরম্ভকে অপেক্ষার সময়ে স্থাপন করে, যখন ১০ কুমারীর দৃষ্টান্তে মধ্যরাত্রির ডাক নামে যে বার্তাটি উপস্থাপিত হয়েছে সেটি চিহ্নিত হয়ে পরে ঘোষণা করা হবে। সে সময়ে খ্রিস্ট ঘুমন্ত কুমারীদের জাগিয়ে তুলতে সান্ত্বনাকারীকে পাঠান, যাদের ভবিষ্যৎবাণীমূলকভাবে ঘুমন্ত বলে উপস্থাপন করা হয়েছে, এবং কিছু কিছু ভবিষ্যৎবাণীমূলক অংশে যাদেরকে মৃত্যু নিদ্রায় শয়নরত বলেও দেখানো হয়েছে। ইশাইয়া ৪০-এর প্রথম পদটি ভবিষ্যৎবাণীমূলকভাবে ১৮ জুলাই ২০২০ এর হতাশার পরে সাড়ে তিন প্রতীকি দিন পরে অবস্থিত, কারণ তখনই যারা ঘুমিয়ে আছে তাদের জাগাতে সান্ত্বনাকারীকে পাঠানো হয়। সাড়ে তিন দিন একটি মরুপ্রান্তরের প্রতীক, এবং সেখান থেকেই কণ্ঠস্বর ডাক দিতে শুরু করে।
প্রকাশিত বাক্য ১১ ইজেকিয়েল ২৭, মথি ২৫ মিলারাইটদের ইতিহাস, যে মিলারাইট ইতিহাসের একই মাইলফলক প্রতিটি সংস্কার আন্দোলনে দেখা যায়, সেগুলি সহ মিলিত হয়ে নিদ্রিত কুমারীদের জাগিয়ে তোলার একটি নির্দিষ্ট প্রক্রিয়া চিহ্নিত করে। প্রক্রিয়াটি শুরু হয় হতাশার সময় কুমারীদের ঘুমিয়ে পড়ার মধ্য দিয়ে। হতাশা থেকে যে অপেক্ষার সময় শুরু হয়, শেষ পর্যন্ত সেটি অপেক্ষার সময় হিসেবে স্বীকৃত হয়। অপেক্ষার সময়ের শেষাংশে মধ্যরাত্রির আহ্বান বার্তাটি বিকশিত হয়। বার্তাটি প্রতিষ্ঠিত হলে তা অবিরত ঘোষণা করা হয়, যতক্ষণ না তা তার চূড়ান্ত শিখর অর্থাৎ বিচারে পৌঁছে।
যিশাইয় গ্রন্থে কণ্ঠস্বর রূপে উপস্থাপিত বার্তাবাহক জিজ্ঞেস করলেন, কোন বার্তাটি ঘোষণা করতে হবে? তাকে প্রতীকী ভাষায় ইসলামের বার্তা উপস্থাপন করতে বলা হয়েছিল। ইসলামের ভাববাদী বার্তাকে শীঘ্র আগত রবিবার আইন থেকে আলাদা করা যায় না, কারণ ইসলাম একটি তুরির শক্তি এবং প্রকাশিত বাক্য গ্রন্থের সাত তুরি রবিবার আইন প্রণয়নকারী শক্তিগুলোর ওপর ঈশ্বরের বিচারকে প্রতিনিধিত্ব করে। সেই শক্তিগুলো ছিল 200 ইকেশন খ্রিস্টাব্দে পৌত্তলিক রোম, ড্রাগনের প্রতীক, 1338 খ্রিস্টাব্দে পাপাল রোম, জন্তুর প্রতীক, এবং যুক্তরাষ্ট্রে শীঘ্র আগত রবিবার আইন, মিথ্যা ভাববাদীর প্রতীক।
অরণ্যে ক্রন্দনরত যে কণ্ঠ কোন বার্তা ঘোষণা করতেছিল, সেই বার্তার পরিচয় নির্ধারণের প্রসঙ্গে এই প্রতিশ্রুতিও ছিল যে ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না, এই প্রতিশ্রুতি ও আশ্বাসটি সেই একই ভবিষ্যৎবাণীমূলক প্রেক্ষাপটে অবস্থিত যা হাবাক্কুক বইয়ের দ্বিতীয় অধ্যায় তৃতীয় পদে এভাবে প্রকাশিত হয়েছে, শেষে তা কথা বলবে, মিথ্যা বলবে না, যদিও তা বিলম্ব করে তার জন্য অপেক্ষা কর, কারণ তা নিশ্চয়ই আসবে, তা বিলম্ব করবে না। ইসলামের বার্তা কখনো ব্যর্থ হবে না, তা নিশ্চয়ই আসবে। ইশাইয়া বইয়ের 40তম অধ্যায়ের শেষ পদটি হাবাক্কুকের দর্শনের জন্য অপেক্ষমানদের উদ্দেশ্যে বলা হয়েছে।
কিন্তু যারা সদাপ্রভুর জন্য অপেক্ষা করে তারা নতুন শক্তি লাভ করবে, তারা ইগলের মতো ডানা মেলে উচ্চে উড়ে উঠবে, তারা দৌড়াবে এবং ক্লান্ত হবে না, তারা চলবে এবং অবসন্ন হবে না। ইশাইয় 40:31।
সাত বজ্রয়ের গোপন ইতিহাস, যার শিলোমোহর এখন খোলা হচ্ছে, তিনটি মাইল ফলককে চিহ্নিত করে, যা হতাশা দিয়ে শুরু হয় এবং হতাশাতেই শেষ হয়। সেই প্রতীকী ইতিহাসে দুটি সময় পর্ব দ্বারা পৃথক তিনটি মাইল ফলক আছে। একটি হতাশা অপেক্ষাকালের সূচনা করে, সেই অপেক্ষাকাল সংশোধিত বার্তা ও মধ্যরাত্রির আহ্বানের ভবিষ্যৎবাণীর দিকে নিয়ে যায়। মধ্যরাত্রির আহ্বানের বার্তা সেই বার্তাটি প্রচারের একটি সময়কাল শুরু করে, যা দ্বিতীয় একটি হতাশায় গিয়ে পৌঁছায় যা বিচার হিসেবে উপস্থাপিত। দুটি সময় পর্ব দ্বারা পৃথক সেই তিনটি ধাপ আলফা ও ওমেগাকে প্রতিনিধিত্ব করে, যেমনটি হিব্রু শব্দ সত্যতে গঠিত।
ইজেকিয়েল 83a ইজেকিয়েল এছাড়াও ইশাইয়া 40-এর কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেন। ইশাইয়া 40-এ সেই কণ্ঠস্বর জিজ্ঞেস করে, আমি কি ঘোষণা করব? ইজেকিয়েল 83-এর সাত পদে সেই কণ্ঠস্বর তখন ভবিষ্যৎবাণী করলেন যেমন তিনি আদেশ পেয়েছিলেন।
তাই আমি আদেশ মতে ভাববাণী করলাম, আর আমি ভাববাণী করতেই এক শব্দ হল, দেখ, এক কম্পন, এবং অস্থিগুলি একত্র হল, অস্থি অস্থির সঙ্গে, আর আমি দেখলাম, দেখ, তাদের উপর শিরা ও মাংস উঠল এবং চর্ম তাদের উপর ঢেকে দিল, কিন্তু তাদের মধ্যে নিঃশ্বাস ছিল না। ইজেকিয়েল 30 তত্ত্বপ্রপণ করা হল।
ইজেকিয়েলের প্রথম ভবিষ্যৎবাণী হাড় ও মাংসকে একত্র করেছিল, কিন্তু তারা তখনও জীবিত ছিল না। তাই ইজেকিয়েল আদেশ মতো দ্বিতীয়বার ভবিষ্যৎবাণী করলেন। দ্বিতীয় ভবিষ্যৎবাণী দেহগুলোকে জীবিত করল। এই দুই ভবিষ্যৎবাণী আদমের সৃষ্টির দ্বারা প্রতিকায়িত।
আর সদাপ্রভু ঈশ্বর ভূমির ধুলি দিয়ে মানুষকে গঠন করলেন এবং তার নাসারন্ধ্রে জীবনের শ্বাস ফুঁকলেন, আর মানুষ এক জীবন্ত আত্মা হল। আদিপুস্তক 2:7।
শুকনো মৃত অস্থিগুলোকে জীবিত করার দুই ধাপের প্রক্রিয়ার প্রথম উল্লেখ পাওয়া যায় আদম সৃষ্টিতে। এতে জোর দেওয়া হয়েছে যে ঈশ্বরের ভাববাণীমূলক বাক্য তার সৃষ্টিশক্তি। ঈশ্বর প্রথমে আদমকে গঠন করলেন এবং ইজেকিয়েলের প্রথম ভাববাণী অস্থি ও দেহগুলোকে একত্র করল। তারপর ঈশ্বর তার নাসারন্ধ্রে প্রাণের শ্বাস ফুঁকলেন এবং মানুষ হল জীবন্ত আত্মা।
ইজেকিয়েলের দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল বাতাসের প্রতি, হাড়গুলোর প্রতি নয়, কারণ তাকে বলা হয়েছিল, বাতাসকে বল, হে নিঃশ্বাস, চারদিকের বাতাস থেকে এসো এবং এই নিহতদের ওপর নিঃশ্বাস দাও যাতে তারা বাঁচে। ইজেকিয়েলের দ্বিতীয় ভবিষ্যৎবাণী, যা মৃতদেহগুলোকে এক শক্তিশালী বাহিনী হিসেবে জীবিত করে তোলে, তা নির্দেশিত ছিল মৃতদেহগুলোর প্রতি নয়,
বরং বাতাসের প্রতি। এটি ছিল বাতাসকে আদেশ যে সে দেহগুলোর ওপর নিঃশ্বাস দেবে। ঈশ্বরের বাক্যে নিঃশ্বাস শব্দটি প্রথম উল্লেখ হয়েছে আদমের সৃষ্টিতে, এবং সেখানে এটি জীবনশ্বাস হিসেবে সংজ্ঞায়িত হয়েছে। আর যা মৃত দেহগুলোর মধ্যে জীবন আনে, তা আসে চারদিকের বাতাস থেকে।
স্বর্গদূতরা চারদিকের বাতাস ধরে রেখেছেন, তা এক ক্রুদ্ধ ঘোড়ার মতো, যা বন্ধন ছিঁড়ে মুক্ত হয়ে সমগ্র পৃথিবীর মুখমণ্ডল জুড়ে ধেয়ে যেতে উদ্গ্রীব, যার পথে ধ্বংস ও মৃত্যু বয়ে আসে। আমরা কি চিরন্তন জগতের একেবারে দ্বারপ্রান্তে এসে ঘুমিয়ে পড়ব? আমরা কি নীরস, শীতল ও মৃত হয়ে থাকব? আহা, আমাদের গির্জাগুলিতে যেন ঈশ্বরের আত্মা ও শ্বাস তার লোকদের মধ্যে ফুঁকে দেওয়া হয়, যাতে তারা নিজেদের পায়ে উঠে দাঁড়িয়ে বাঁচতে পারে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 10, পৃষ্ঠা 2-7।
এখানে দুটি প্রশ্ন হল, আমরা কি ঘুমাব আর আমরা কি মৃত হব? একই ভবিষ্যৎবাণীমূলক অবস্থার জন্য দুটি পরিভাষা। স্বর্গদূতেরা যে চার বাতাসকে ধরে রেখেছেন, সে চার বাতাসের বার্তাই সেই বার্তা যা ঈশ্বরের নিঃশ্বাসকে মৃতদের মধ্যে প্রবেশ করায় এবং তাদেরকে দাঁড় করিয়ে জীবিত করে তোলে। চার বাতাসের বার্তাই ইসলামের ক্রুদ্ধ ঘোড়ার বার্তা। প্রকাশিত বাক্যগ্রন্থে চার বাতাসের বার্তাটি হল সিল করার বার্তা। প্রকাশিত বাক্যের 7 অধ্যায়ের 1-3 নম্বর পদে থাকা সিল করার বার্তাটি জানায় যে ঈশ্বরের দাসদের সিল করা না হওয়া পর্যন্ত চার বাতাস আটকে রাখা আছে।
আর এই বিষয়গুলোর পরে আমি দেখলাম পৃথিবীর চার কোণায় চারজন স্বর্গদূত দাঁড়িয়ে আছে। তারা পৃথিবীর চার দিকের বাতাসকে ধরে রেখেছে, যাতে বাতাস পৃথিবীর ওপর, সমুদ্রের উপর কিংবা কোনো গাছের উপর না বয়ে যায়। আর আমি দেখলাম আরেকজন স্বর্গদূত পূর্ব দিক থেকে উঠে আসছে। তার কাছে জীবন্ত ঈশ্বরের সিল ছিল, এবং তিনি উচ্চ স্বরে চিৎকার করে সেই চারজন স্বর্গদূতকে বললেন, যাদেরকে পৃথিবী ও সমুদ্রকে ক্ষতি করার ক্ষমতা দেওয়া হয়েছিল, বললেন, যতক্ষণ না আমরা আমাদের ঈশ্বরের দাসদের তাদের কপালে সিল করি, ততক্ষণ তোমরা পৃথিবীকে, সমুদ্রকে কিংবা গাছপালাকে ক্ষতি করো না। প্রকাশিত বাক্য 7:0-3।
এজেকিয়েলের দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি ছিল বায়ুর উদ্দেশ্যে, এবং যে জীবন বায়ু দেহগুলোর মধ্যে পৌঁছে দিয়েছিল তা এসেছিল চার বায়ুর বার্তা থেকে। এজেকিয়েল 37:8-10 পদে, যেখানে বায়ু বা শ্বাস শব্দটি এসেছে, প্রতিটি ক্ষেত্রেই একই হিব্রু শব্দ ব্যবহৃত হয়েছে। ঈশ্বর আদামের মধ্যে প্রাণের শ্বাস ফুঁকেছিলেন, এবং এজেকিয়েলে প্রাণের শ্বাস হল চার বায়ু থেকে আসা 144,000 জনকে সিলমোহর করার বার্তা। সেই বার্তাই মৃত্যুর উপত্যকায় প্রথম বার্তার দ্বারা একত্রিত করা দেহগুলিতে ঈশ্বরের সৃজন শক্তি পৌঁছে দেয়। চার বায়ুর বার্তা হল রবিবারের আইনের কারণে ইসলামের দ্বারা যুক্তরাষ্ট্রের ওপর বিচার আসার বার্তা। এটাই মধ্যরাত্রির আহ্বানের বার্তা।
সাত বজ্রধ্বনির গোপন ইতিহাস একটি হতাশা দিয়ে শুরু হয়, যা প্রতীক্ষার সময়ের সূচনা করে। প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে 2020 সালের 18 জুলাই, যখন দুই নবী নিহত হন, তখন প্রতীক্ষার সময় শুরু হয়, যখন প্রভু ইজেকিয়েলকে জিজ্ঞেস করলেন, রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকা সেই দুই সাক্ষী কি জীবিত হতে পারে? তখন ইজেকিয়েল মৃতদের মধ্যেই ছিলেন।
প্রভুর হাত আমার উপর ছিল, এবং তিনি প্রভুর আত্মায় আমাকে বের করে নিয়ে গেলেন, এবং আমাকে এমন এক উপত্যকার মাঝখানে বসালেন যা অস্থিতে পূর্ণ ছিল। তিনি আমাকে সেগুলোর চারদিকে দিয়ে ঘুরিয়ে নিয়ে গেলেন, আর দেখ, উন্মুক্ত উপত্যকায় ছিল অসংখ্য অস্থি, আর দেখ, সেগুলো ছিল অত্যন্ত শুকনো। তিনি আমাকে বললেন, মানুষের সন্তান, এই অস্থিগুলো কি জীবিত হতে পারে? আমি উত্তর দিলাম, হ্যাঁ প্রভু ঈশ্বর, তুমি জানো। ইজেকিয়েল 37:31।
সপ্তম পদে, যখন ইজেকিয়েল দুটি ভাববাণীর মধ্যে প্রথমটি উচ্চারণ করেন, বার্তাটি ছিল সহজভাবে, হে শুকনো হাড়গোর, প্রভুর বাক্য শোনো। যোহন প্রকাশিত বাক্যে লিখেছেন, ধন্য তারা যারা এই গ্রন্থের ভাববাণীর বাক্যগুলো শোনে। ইজেকিয়েল মৃত শুকনো হাড়গুলিকে ধন্যদেরূপে উপস্থাপন করেন, যারা প্রভুর বাক্য শোনার জন্য ইজেকিয়েলের আদেশ শোনে, আর তার বাক্যই সত্য। ইজেকিয়েলের দ্বিতীয় অধ্যায়ে যারা ঈশ্বরের বাক্য শোনে তাদের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে।
তিনি আমাকে বললেন, মানবপুত্র, তোমার পায়ের ওপর দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলব। তিনি যখন আমার সঙ্গে কথা বললেন, তখন আত্মা আমার মধ্যে প্রবেশ করল এবং আমাকে পায়ের ওপর দাঁড় করাল। তখন আমি তার কথা শুনলাম, যিনি আমার সঙ্গে কথা বলছিলেন। ইজেকিয়েল 2:1-2।
প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে যখন মৃতদেহগুলো প্রভুর বাক্য শোনে, সান্ত্বনাকারী তাদের মধ্যে প্রবেশ করে এবং তারা পায়ে দাঁড়ায়। তাদের পায়ে দাঁড় করায় সান্ত্বনাকারী।
আর সাড়ে তিন দিন পর ঈশ্বরের কাছ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা তাদের পায়ে দাঁড়াল এবং যারা তাদের দেখল তাদের ওপর মহাভয় নেমে এল। প্রকাশিত বাক্য ১:১০।
মৃতদের উঠে দাঁড়ানোটি হল একটি দুই ধাপের প্রক্রিয়ার প্রথম ধাপ, যা তাদের কবর থেকে উঠিয়ে আনে, যাতে তারা রবিবারের আইনের বিচারের সময় উত্তোলিত পতাকা হয়ে ওঠে। যখন তারা ১১ অধ্যায়ে উঠে দাঁড়ায়, তখন যারা তাদের দেখে তাদের ওপর মহাভয় নেমে আসে।
আর ভয়ে সে তার দুর্গে পালিয়ে যাবে এবং তার রাজপুত্ররা পতাকার ভয়ে আতঙ্কিত হবে। প্রভু বলেন, যার আগুন সিয়োনে এবং যার চুল্লি জিরুসালেমে। যিশাইয় ৩১:৯।
মিলারাইট ইতিহাসের মধ্যরাত্রির আহ্বান বার্তাটি ছিল দ্বিতীয় স্বর্গদূতের বার্তার দ্বিতীয় অংশ। দ্বিতীয় স্বর্গদূতের বার্তা মিলারাইটদেরকে তখন বাবিলের কন্যা বলে চিহ্নিত গির্জাগুলো থেকে পৃথক করেছিল এবং বিশ্বস্তদেরকে আহ্বান করা হয়েছিল যেন তারা বেরিয়ে এসে মিলারাইটদের পাশে দাঁড়ায়। ওই বার্তার দ্বারা বিশ্বাসীদের একটি দেহ গঠিত হয়েছিল এবং তারপর দ্বিতীয় ধাপ ছিল মধ্যরাত্রির আহ্বানের বার্তা, যা এসে দ্বিতীয় বার্তার সঙ্গে যুক্ত হয়ে তাতে শক্তি সংযোজন করেছিল। এরপর মিলারাইটরা এক শক্তিশালী সেনাদলে পরিণত হল, যারা বার্তাটি জলোচ্ছ্বাসের মতো সারা দেশে ছড়িয়ে দিল। ওই দুই ধাপের প্রক্রিয়ায় প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের দুটি কণ্ঠস্বর এবং এটি ইজেকিয়েলে উল্লেখিত শুকনো হাড়গুলোর পুনরুত্থানের অভিন্ন প্রক্রিয়া, যারা প্রকাশিত বাক্য ১১ অধ্যায়ে রাস্তায় নিহত হয়েছিল।
স্বর্গ হতে আগত সেই পরাক্রান্ত স্বর্গদূতকে সহায়তা করতে স্বর্গদূতেরা প্রেরিত হলেন এবং আমি এমন সব কণ্ঠস্বর শুনলাম যা সর্বত্র ধ্বনিত হচ্ছে বলে মনে হচ্ছিল। তার মধ্য থেকে বেরিয়ে এসো, হ্যাঁ আমার লোকেরা, যাতে তোমরা তার পাপসমূহে অংশীদার না হও এবং তার বিপদসমূহ প্রাপ্ত না হও, কারণ তার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অন্যায়সমূহ স্মরণ করেছেন। এই বার্তাটি তৃতীয় বার্তার একটি সংযোজন বলেই মনে হল এবং সেটির সঙ্গে যুক্ত হল, যেমন ১৮৪৪ সালে মধ্যরাত্রির ডাক দ্বিতীয় স্বর্গদূতের বার্তার সঙ্গে যুক্ত হয়েছিল। স্পিরিচুয়াল গিফটস, খণ্ড ১, ১৯০৫-১৯৯৬।
সাতটি বজ্রভনির গোপন ইতিহাসের প্রথম পথচিহ্ন হল সেই হতাশা, যা প্রতীক্ষার সময়ের সূচনা করে। প্রতীক্ষার সময়কে সাড়ে তিন দিনের এক সময়কাল হিসেবে চিত্রিত করা হয়। এই সাড়ে তিন দিনটি অরণ্যের প্রতীক। অরণ্যে ৪০ বছরের ভ্রমণের শেষে যিহোশুয়া এক শক্তিশালী সেনাবাহিনীকে প্রতিশ্রুত দেশে নিয়ে গিয়েছিলেন। সাড়ে তিন দিনের শেষে ইজেকিয়েলকে মৃত্যুর উপত্যকায় নিয়ে যাওয়া হয় এবং তাকে বলা হয় মৃতদেহগুলিকে আদেশ দিতে, প্রভুর বাক্য শোনো। ইজেকিয়েল অরণ্যে আহ্বান রত এক কণ্ঠস্বর। প্রভুর বাক্য শোনার সেই আদেশ দেহের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে একত্র করে, কিন্তু তারা তখনও জীবিত নয়, তারা তখনও সেনাবাহিনী নয়, তারা তখনও মোহরপ্রাপ্ত নয়। ইজেকিয়েলের দ্বিতীয় অধ্যায়ে উচ্চারিত প্রভুর বাক্য বুঝিয়ে দেয় যে সান্ত্বনাকারী যখন আগমন করেন ঈশ্বরের লোকেরা দাঁড়ায় এবং একই সঙ্গে প্রভুর বাক্য শোনে। খ্রিস্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সান্ত্বনাকারীকে পাঠাবেন রাস্তার মধ্যে তাদের হত্যা হওয়ার সাড়ে তিন দিন পরে।
দাঁড়িয়ে যাওয়ার পর যারা এখনও জীবিত নয় সেই দেহগুলোকে দ্বিতীয় এক ভবিষ্যৎবাণী দেওয়া হবে।
যিশাইয়া গ্রন্থে অরণ্যে যে কণ্ঠ চিৎকার করে সে জিজ্ঞাসা করে, তাকে কোন ভবিষ্যৎবাণী চিৎকার করে জানাতে হবে? ইজেকিয়েল এবং যিশাইয়া ৪০ অধ্যায়ের সেই কণ্ঠ উভয়কে যে বার্তা ঘোষণা করতে আদেশ দেওয়া হয়েছে তা ইসলামের বার্তা। যখন সেই ভবিষ্যৎবাণী ঘোষণা করা হয় তখন আদম এক প্রবল সৈন্যবাহিনী হিসেবে জীবিত হয়ে ওঠে। এরপর জীবিত দুই সাক্ষী শিগগিরই প্রণয়ন হতে যাওয়া সানডে আইনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ইসলামের বিচারের বার্তা ঘোষণা করে। সানডে আইনের বিচার হল সাতটি বজ্রধ্বনির গোপন ইতিহাসের তৃতীয় পথচিহ্ন। যখন তা পূরণ হয় তখন সেই বাহিনীকে স্বর্গের দিকে একটি পতাকা হিসেবে উত্তোলিত করা হয় এবং তা প্রকাশিত বাক্য ৪:১০ অধ্যায়ে উপস্থাপিত হয়েছে।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তাসমূহে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। স্বর্গদূতদের মধ্য আকাশে উড়তে চিত্রিত করা হয়েছে, যারা সমগ্র বিশ্বে একটি সতর্ক বার্তা প্রচার করছে এবং যা এই পৃথিবীর ইতিহাসের অন্তিম দিনগুলোতে বসবাসকারী মানুষের উপর সরাসরি প্রভাব ফেলে। এই স্বর্গদূতদের কণ্ঠ কেউ শোনে না, কারণ তারা প্রতীকস্বরূপ, যা স্বর্গীয় মহাবিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করা ঈশ্বরের জনগণকে প্রতিনিধিত্ব করে। পুরুষ ও নারী যারা ঈশ্বরের আত্মা দ্বারা আলোকিত এবং সত্যের মাধ্যমে পবিত্রকৃত, তারা এই তিনটি বার্তা তাদের ক্রমানুসারে ঘোষণা করে। নির্বাচিত বার্তা বলি, খণ্ড ২, ৩৬।
উচ্চে উত্তোলিত যে পতাকা, তা হল মুগ্ধ গগনে উড়ন্ত তৃতীয় স্বর্গদূত, যে মানব জাতিকে পশুর চিহ্ন গ্রহণ না করতে সতর্ক করছে। পরাক্রমশালী সেনাদল পৃথিবীব্যাপী সেই বার্তাটি প্রচার করতে থাকে যতক্ষণ না মিখাইল উঠে দাঁড়ান এবং মানব জাতির পরীক্ষাকাল সমাপ্ত হয়।
আমরা এই ভাবনাগুলো পরবর্তী প্রবন্ধে চালিয়ে যাব।
মধ্যরাতে ধ্বনি উঠল, দেখ বর আসছে, তাকে অভ্যর্থনা করতে বেরিয়ে যাও। মথি ২৫:২৫।